বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 4 লাখের বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং এই রোগে একাধিক সূত্র নিশ্চিত করেছে প্রায় 30 জনের বেশি মানুষের মারা গেছেন, যার মধ্যে প্রায় 5 জন চিকিৎসক রয়েছেন। এই যখন বাস্তবতা, সে সময় আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ডেঙ্গু সমস্যা এবং করণীয়, এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে আসলে 4 জন অতিথি রয়েছেন। শুরুতেই 4 জন অতিথির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আমাদের দর্শক শ্রোতাদের। আমাদের সঙ্গে 4 জন যে অতিথি রয়েছেন তাদের মধ্যে একজন হলেন, মূলত 3 জন বাংলাদেশ থেকে এবং 1 জন পশ্চিমবঙ্গ থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এবিএম আবদুল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক এবং কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাসার। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার এ কে এম শামসুল কবির, এবং পশ্চিমবঙ্গ থেকে নদিয়া জেলার স্বাস্থ্য বিষয়ক সহকারী প্রধান মেডিকেল কর্মকর্তা ডাক্তার অসিত দেওয়ান। এই 4 জনের সঙ্গে আমরা আলোচনা করার চেষ্টা করব, হঠাৎ করেই কেন ডেঙ্গুর প্রকোপ এত মহামারী আকার ধারণ করল, কি করা যেতে পারে, কি এখন পর্যন্ত করা হয়নি, এসব নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে শুরুতে একটু যেতে চাই অধ্যাপক কবিরুল বাসা আপনার কাছে। কীটতত্ত্ববিদ হিসেবে আপনি সরজমিনে কাজ করছেন, বিশ্লেষণ আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই, অনেকদিন ধরেই বিশেষ করে বাংলাদেশে ডেঙ্গু সমস্যা রয়েছে, হঠাৎ করে কেন এটা এত বেশি প্রকোপ হয়ে উঠল?
ধন্যবাদ আপনাকে। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এবছর কেন এরকম হঠাৎ হলো। আসলে আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের একটা ইম্প্যাক্ট কিন্তু ভেক্টরবর্ন ডিজিজের ক্ষেত্রে হয়। আপনার বাংলাদেশে যদি বৃষ্টিপাতের রেকর্ড দেখেন, বৃষ্টিপাতের সাথে এডিস মশার ঘনত্বের একটা কিন্তু সুন্দর একটা সম্পর্ক রয়েছে, একটা কোরিলেশন রয়েছে। 1953 সালের পরে বাংলাদেশে আপনি যদি ফেব্রুয়ারিতে বৃষ্টিপাতের রেকর্ড দেখেন, 1953 সালের পরে 2019 সালেই প্রথম এত বৃষ্টিপাত হয়েছে ফেব্রুয়ারি মাসে, যে কারণে ঢাকা শহরে এডিস মশার ডেন্সিটিটা ফেব্রুয়ারি মাসে বেড়ে গিয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে এডিস মশার যে ডিম, এডিস মশার ডিম প্রকৃতিতে শুকনো অবস্থায় যদি থাকে তাহলে সেটা 6 মাস পর্যন্ত থাকতে পারে। যখন আগের বছরের এডিস মশা, শেষ ব্যাচের এডিস মশা, যখন শীত পড়ে গেল, অক্টোবর মাসের এডিস মশা যখন ডিম পারে, যখন বৃষ্টিপাতটা বাংলাদেশে বন্ধ হয়, তারপরে সেই ডিমটা প্রকৃতিতে শুকনো অবস্থায় থেকে যায়, এবং যখন ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত হলো তখন আগের বছরের ডিমটা একসাথে অনেক বাচ্চা হয়ে এডিস মশার জন্ম হলো ফেব্রুয়ারি মাসেই। যখন ফেব্রুয়ারি মাসে এডিস মশার ঘনত্বটা বেড়ে গেল তখনই কিন্তু আমরা একটা ফরকাস্ট করতে পারি যে এবছর এডিস মশার ঘনত্ব জুন জুলাই আগস্ট মাসে আরো বেশি হবে, কারণ আর্লি তো একটা বড় ব্যাচের মশা বের হয়েছে এবং তাদের পরবর্তী প্রজন্ম পরের মাসগুলোতে আরো বাড়বে। সেটা দেখে বলাই যায় যে যদি এডিস মশার ঘনত্ব যদি ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে কোনো একটা অঞ্চলে হয় তাহলে সে অঞ্চলে ডেঙ্গু রোগী বা এডিস মশাবাহিত রোগ হবে। যেহেতু ভাইরাস আমাদের দেশে আগেও ছিল, 2000 সালের পরে প্রতি বছরই কম বেশি ভাইরাস আমাদের এই ঢাকা শহরে বা যে একটা বড় শহরে ছিল, যেহেতু এডিস মশার ঘনত্বটা বেড়ে গেছে সেই কারণেই এই ডেঙ্গু এত বেড়ে গেছে এবছর।
জি, আমরা একটু আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটু যেতে চাই অধ্যাপক এ বি এম আবদুল্লাহ আপনার কাছে। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আপনার কাছে যাওয়ার আগে আমরা আসলে স্বাগত জানাতে চাই এই অনুষ্ঠানের মূল সঞ্চালক রোকে হায়দারকে। তিনি আসলে এই অনুষ্ঠানটি সবসময় উপস্থাপন করেন, এবং যেমনটা শুরুতে বলছিলাম যে আমাদের দর্শক এবং শ্রোতারা খুব আগ্রহ ভরে অপেক্ষা করেন তাদের প্রিয় রোকে আপা কখন এই অনুষ্ঠানটি সঞ্চালন করবেন। সে কারণে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
সবাইকে ধন্যবাদ, শ্রোতা দর্শকদেরও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আলাপনের এই আলোচনার মাঝে মাঝে এসে আমি পৌঁছলাম, সত্যি আমি দুঃখিত, কাজ ছিল কিছু, খুব দৌড়ে আসতে হয়েছে 3 তলা থেকে নেমে।
জি আপা, আমরা শুরুতে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিয়েছি এবং আমরা আসলে একটু জেনে নিয়েছি কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাসারের কাছ থেকে যে বাংলাদেশে কেন হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপটা
বেড়ে গেল, তারপরে অনেক দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে গ্রামে গঞ্জে, বিশেষ করে আমরা অনেক চিঠি পাচ্ছি যে কেন এই ধরনের পরিস্থিতির উদ্ভব হলো।
জি, এখন আমরা একটু যেতে চাই অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, তার কাছ থেকে আসলে জানবো যে আমরা জানি যে ডেঙ্গু রোগে আক্রান্ত হলে যে জ্বরটা হয় এবং যে ধরনের সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আসলে রোগীর প্লাটিলেট কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্লাটিলেটের সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে, যেটি আসলে স্বাভাবিকভাবে 1.5 লাখের মধ্যে, 1.5 থেকে 4 লাখের মধ্যে থাকার কথা, সেটি এবার 20,000-এরও কম পাওয়া যাচ্ছে রোগীদের রক্তে, এর কি কারণ?
ধন্যবাদ। আসলে টিপিক্যাল ডেঙ্গু জ্বরে জ্বর তো 4-5 দিন থাকে, জ্বরের সাথে জয়েন্ট পেন, মাসল পেন, বডি পেন, এই যে চোখের পিছনে ব্যথা, এগুলো হয়। 4-5 দিন পরে প্লেটলেট কমে, নর্মাল যে কোনো রোগী বেলায় ডেঙ্গু রোগী বেলাকে দেখতেই হয়। 4-5 দিন পরে প্লেটলেট কমতে থাকে, আবার 2-3 দিন পরে কিন্তু মোটরাল রেটে প্লেটলেট বাড়তে থাকে, ইউজুয়ালি হয়। এবার দেখা যাচ্ছে ডেঙ্গুর ধরনটা পাল্টে যাচ্ছে, দেখা যাচ্ছে 2-3 দিনের জ্বর, অল্প জ্বর থাকে, খুব বেশি যে জ্বর হয় তাও না, অল্প জ্বর, গায়ে র্যাশ হয় না, জয়েন্ট পেন ততটা নাই, 2-3 দিন পরে রোগীর প্লেটলেট কমে যাচ্ছে, কমে যাবে। এটা হচ্ছে বলে ডেঙ্গু হিমোরেজিক ফিভার, এটা হচ্ছে। তো এটার মূল কারণটা হলো, যেমন ডেঙ্গু থেকে তো 4 টেস্ট সিরোটাইপ থাকে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, তিন ধরনের রোগীর মনে হয় প্রিভিয়াস তারা কোন এক সময় আক্রান্ত হয়েছে এবং তাদের দ্বিতীয় বা তৃতীয় অ্যাটাক, এবং এটা তৃতীয় অ্যাটাক মানে অন্য সিরোরে হয়তো প্রথমবার ডেন ওয়ান এর দ্বারা হয়েছে, এবার ডেন টু অথবা থ্রি অথবা ফোর। আমরা সন্দেহ করছি কি ডেন থ্রি যেটা, এই সিরোটাই এটা মোর ডেঞ্জারাস, এদের দ্বারা যারা আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু আক্রান্তের খুব সিভিয়ারিটা বেশি, প্লেটলেট তাদের এই ধরনের রোগীদের প্লেটলেট কিন্তু কমে যাচ্ছে বেশি, 20,000 নিতে পারি আমরা, আমি এমন রোগীও পাইছি যার 10,000 হয়েছে, 8,000 হয়েছে, 5,000 এরকম কিন্তু হচ্ছে, এবং প্লেটলেট যত কমতে থাকে তাদের কিন্তু রক্তক্ষরণের ঝুঁকিতে বেশি থাকে, এবং এই ধরনের কিছু রক্তক্ষরণের রোগী যাতে বলে ডেঞ্জার মানে মৃত্যু হয়, এখান থেকে আবার কিছু কিছু লোক আরেকটা কমপ্লিকেশন হয় তাকে বলে ডেঙ্গু শক সিন্ড্রোম। এবার কয়েকজন যদি মারা গেছেন তারা আসলে ডেঙ্গু শক সিন্ড্রোমে কিন্তু মারা গেছেন আর কি, এবং তাদের মূল কারণ ছিল প্লেটলেট কমে যাওয়ার জন্য রক্তক্ষরণ। আমরা বাইরে থেকে রক্তক্ষরণ দেখতে পারি না, ইন্টারনাল হিমোরেজ বলে, মানে ভিতরে ভিতরে রক্তক্ষরণ বাইরে থেকে বোঝা যায় না, ধীরে ধীরে হঠাৎ শখে চলে যায়, প্লাস পাওয়া যায় না, ব্লাড প্রেশার পাওয়া যায় না, যদি অজ্ঞান হয়ে যায়, এবং তারা বেশ কয়েকজন মারা গেছে, তাহলে কয়েকজন ডাক্তারও কিন্তু আসছে না।
প্রায় আমরা 4 জনের কথা নিশ্চয় জানি, এবং সবশেষ খবর হচ্ছে আরো একজন ডাক্তারের কথা জানা গেছেন যিনি আসলে, জি আমরা আবারও আপনার কাছে ফিরবো, আমরা একটু যেতে চাই আপা ডাক্তার এ কে এম শামসুল কবির, তার কাছে আপনি যদি প্রশ্ন করেন একটু।
উনি তো আছেন হলি ফ্যামিলি হসপিটালে তাই না?
জি
আচ্ছা,
জি জি,
আমরা যেটা আপনার কাছ থেকে, আপনি যে শুনলেন যে প্রফেসর আবদুল্লাহ কি বললেন এই মুহূর্তে, তো এখন আমরা জানতে চাইব যে এই যে প্রকোপটা বাড়ল আর সেটাতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এটা রোধ করার জন্য গণমাধ্যমের তো একটা ভূমিকা থাকেই, কিন্তু চিকিৎসকদের ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিতে পারছেন? রোগীরা আসছেন হয়তো ডেঙ্গু নয়, সাধারণ জ্বর নিয়েই আসছেন, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক যে এটা ডেঙ্গু, তো সেক্ষেত্রে আপনারা কি করছেন, কি ধরনের ব্যবস্থা?
প্রথম বিষয়টা হচ্ছে, আসলে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে গত 20 বছর ধরে ডায়াগনোজ হয়েছে ডেঙ্গু, 2000 সালে প্রথম কিন্তু ধরা পড়ে, এর আগেও ডেঙ্গু ছিল, কিন্তু ডেঙ্গু লক্ষণ আকারে চিকিৎসকদের মধ্যে যখন সন্দেহ তৈরি করলে ডেঙ্গু হতে পারে, সেই হিসাবটা যদি আমরা করি তাহলে 20 বছর হয়ে গেছে। এখন আর কি একটা জীবাণু যখন দীর্ঘদিন একটা জনপদে বসবাস করে তার কিছু জেনেটিক এবং অ্যানাটমিক্যাল ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। আমাদের দেশে অনেক মানুষ কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছেন, তারা জানি না তাদের ডেঙ্গু হয়ে গেছে। বলা হয়ে থাকে একবার একটা মানুষের ডেঙ্গু হলো, পরবর্তী সেকেন্ড টাইম যখন হয় তখন ডেঙ্গুর সিমটম গুলো অ্যাগ্রেসিভ আকারে ফেরত আসে। আবার যেমন বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে কিন্তু চিকুনগুনিয়া ভাইরাসটাও চরমভাবে দেখা যাচ্ছে, তো কেউ কেউ সন্দেহ করছেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্রস ইনফেকশনের কারণে একটা নতুন প্রজাতির ভাইরাস সৃষ্টি হয়েছে, যেটা কিনা এই ধরনের খারাপ লক্ষণ তৈরি করছে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে মানুষ তো আসলে আবেগ প্রবণ, আমাদের দেশে চিকিৎসার ক্ষেত্রে কাউন্সিলিং একটা বড় জিনিস, যে হ্যাঁ ঠিক আছে আপনার জ্বর হলে জ্বর তো চিকিৎসা করে আপনাকে ভালো করতে হবে, আমরা সেটা করে থাকি হসপিটালে, প্যানিক করবেন না। আর যদি ডেঙ্গু হয়ে যায়, ডেঙ্গুর চিকিৎসার একটা ন্যাশনাল গাইডলাইন আছে, আমরা সেই ধরে চিকিৎসা করবো। যেটুকু বিপদ একটা মানুষের হতে পারে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ, কারণ এই যে এত আমার হসপিটাল আমি যেখানে চাকরি করি সেখানে ধরেন সর্বসাকল্যে অন্য মৌসুমে 180 জন 170 জন রোগী ভর্তি থাকে। এখন বিগত 7 দিন আমাদের হসপিটাল ফুল, বিকালবেলায় হসপিটাল সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় সিট খালি নাই, তারপরে তো মানুষ আসছে। আসলে সব রোগীর কিন্তু চিকিৎসা লাগে না, কিন্তু মানে মিডিয়াতে ফেসবুকে যাদের ধরেন আমরা তো সবাই শিক্ষিত, কিন্তু ধরেন সবাই কিন্তু সব কথা সব বিষয় নিয়ে কথা বলারও কিন্তু একটা লিমিট থাকা উচিত
না। অনেক সময় তো শিক্ষিত হলেও তারা আতঙ্কিত হন যে হয়তো অন্য কোনো দিকে মোড় নিতে পারে, আরো খারাপ অবস্থা, রোগীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
জি জি জি, সেই জন্য প্রথম কথা হচ্ছে সবাই যেহেতু হসপিটালে ভর্তি হচ্ছেন না বা হসপিটালে ভর্তির সুযোগও থাকছে না, ডেঙ্গু জ্বরের প্রথম শর্ত হচ্ছে যে কোনো মূল্যে শরীর পানি শূন্য হতে দেওয়া যাবে না। প্রথমত আতঙ্কিত হওয়া যাবে না, পরিবারের সবাইকে এই জিনিসটা আমরা বারবার বলার চেষ্টা করছি। আর প্লেটলেট কাউন্ট নিয়েও কিন্তু এত বেশি চিন্তাযুক্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ এখন পর্যন্ত যে রোগীগুলো আমাদের দেশে ক্যাটাস্ট্রফি হয়েছে, মারা গিয়েছে, তাদের কারোরই কিন্তু খুব বেশি প্লেটলেট কাউন্ট কম ছিল না, তারপরও তারা কিন্তু শখে চলে গেছে। সকালে ভালো ছিল, সন্ধ্যাবেলা অজ্ঞান হয়ে গেছে, আইসিইউতে নিতে হয়েছে, তারপর সে রোগী খারাপ হয়ে গেছে। এই জন্য এবার যেটা বলা হচ্ছে যে এবার ডেঙ্গু রোগীদের কার্ডিয়াক বা হৃদরোগের যে খারাপ লক্ষণগুলো সেগুলি বেশি হচ্ছে, লাংস বা ফুসফুসে যে খারাপ লক্ষণগুলো হয় সেগুলি বেশি হচ্ছে, রোগী সকালে বেশি ছিল হঠাৎ করে পালস, ব্লাড প্রেশার সবকিছু ফল করে রোগী শখে চলে যাচ্ছে। কেন যাচ্ছে এই কারণটাও কিন্তু আমরা আসলে খুব বেশি নির্ণয় করতে পারছি না। এই জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে বারবার রোগীর পালস দেখতে হচ্ছে, প্রেশার দেখতে হচ্ছে, কিন্তু যাই হোক যাই আমরা করছি কিনা করছি, রোগীর কাছে কি আমরা হাসিমুখে বলার চেষ্টা করছি বা শান্ত করার চেষ্টা করছি বা কাউন্সিলিং করার চেষ্টা করছি, যেহেতু হয়ে গেছে ধৈর্য ধারণ করুন। তো এখন চিকিৎসা তো তার নিজের নিয়মে চলে, সিস্টেমেটিক্যালি চলে, আর বাকি যে বিষয়টা আতঙ্কের ব্যাপারটা এটা আমাদের দায়িত্ব। আমি মনে করি পাশাপাশি যেহেতু মিডিয়া এত বেশি সক্রিয়, ফেসবুক এত বেশি সক্রিয়, তো সেইখানেও কিছু কিছু আমাদের দায়িত্ব রয়েছে মানুষকে আতঙ্কগ্রস্ত না হওয়ার। চিকিৎসার একটা বড় অংশ আতঙ্ক, যেটা কিনা অনেক সময় মানুষকে আরো বেশি দুর্বল করে তোলে।
আচ্ছা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়া থেকে তহিদ, চিফ মেডিকেল অফিসার যিনি ওখানকার ডক্টর অর্শিত দেওয়ান। তো ডাক্তার অর্শিত দেওয়ান আপনি আছেন লাইনে? ধন্যবাদ আপনাকে সময় করে আপনি যোগ দিলেন। আমরা জানতে চাইব যে আমরা তো বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এর প্রকোপ অনেক বেড়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গেরও কিছু কিছু এলাকা থেকে খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে ডেঙ্গু জ্বরের কিছুটা প্রকোপ দেখা যাচ্ছে। বাংলাদেশের মতন এরকম ভয়াবহ আকারে নয়, কিন্তু সেখানে আমরা জানতে পাচ্ছি কিছু খবরাখবর। তো এই যে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, যেটা সেটা প্রতিরোধ করার জন্যে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের যারা স্বাস্থ্যকর্মী যারা চিকিৎসক তারা কি ধরনের পরামর্শ দেবেন?
দেখুন, ডেঙ্গু রোগটা ছড়িয়ে পড়ার জন্য যে বাহক বা মিডিয়া যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে এডিস মসকিটো। সুতরাং আমরা সবসময়তেই চেষ্টা করবো যে মশা ধ্বংস করে দিতে, তাহলে এই রোগটা আর ছড়াবে না। কারণ একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি আর একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে ছুঁলে বা স্পর্শ করলে এই রোগটা ছড়ায় না। যতক্ষণ না একটা মশা তার ইনফেক্টেড পার্সনকে কামড়ায়, আবার একটা সুস্থ মানুষকে কামড়ায়, ততক্ষণ এই রোগটা ছড়ায় না। সুতরাং আমরা চেষ্টা করছি যতক্ষণ না মশার বাহকটাকে ধ্বংস করে দিতে পারি যদি, তাহলে এই রোগটা স্প্রেড হওয়াটা আমরা আটকাতে পারবো। সারা বছরে আমাদের দেখা যায় যে সিজনাল ট্রেন যেগুলো থাকে এই রোগে, সাধারণত জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত এই পিক সিজনটা চলে। আমাদের সরকারিভাবে এই বছরে জানুয়ারি থেকেই আমাদের কতগুলো বিষয় আমরা নিয়েছিলাম, পদক্ষেপ নিয়েছিলাম, সেগুলো হচ্ছে যে মশার ব্রিডিং পয়েন্ট যেগুলো থাকে, জমা জল, ড্রেন, নর্দমা পরিষ্কার করা, জঞ্জাল সফাই করা, এইগুলোর উপরে বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে একটা মশা তার জীবদ্দশায় মানে 1 থেকে 2 মাস পর্যন্ত একটা মশা বেঁচে থাকে, তার এই জীবদ্দশায় প্রায় 200 থেকে 300 ডিম পেড়ে যায় এবং সেই ডিম গুলো অনেক সময় তো ইনফেকশনও ক্যারি করে। এবং এটাও আমরা জানি যদি ড্রাই সিজনে ড্রাই অবস্থায় এই মশার ডিম গুলো পড়ে থাকে প্রায় 3 থেকে 3.5 বছর পর্যন্ত এরা সার্ভাইভ করতে পারে এবং পুনরায় উপযুক্ত পরিবেশ, জল এই সমস্ত পেলে আবার তারা ডিমগুলো ফুটে লার্ভা পরিণত হয় এবং পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়।
অনেকের ধারণা যে এই ডিমগুলো কিন্তু থাকে মানে
জি প্রায় আমাদেরকে শুরুতেই বলেছেন যে কবিরুল বাসা বলেছেন যে আসলে এডিস মশার ডিম শুষ্ক জায়গাতেও প্রায় ৬ মাস পর্যন্ত ভালো থাকে এবং যেহেতু ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে সে কারণে ওই ডিমগুলো আসলে থেকে মশা তৈরি হয়েছে এবং সেটি
যে ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতেও তো পাশাপাশি দুটো পার্শ্ববর্তী দেশ সুতরাং জায়গা সেটাতে হতেই পারে।
আপা আমার দুটো বিষয় জানার ইচ্ছে ছিল, একটি হচ্ছে ডাক্তার অসিত দেওয়ান আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যেমন বলছিলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পশ্চিমবঙ্গের চিত্রটা কি?
না, পশ্চিমবঙ্গে মৃত্যুর হারটাকে আমরা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। এখন দেখুন আমি একটা জেলার দায়িত্বে রয়েছি, সুতরাং গোটা স্টেটের দায়িত্বে আমি তো মানে নেই,
আপনার কাছে পরিসংখ্যান কি নেই,
গোটা রাজ্যের খবর আমরা বলতে পারবো না, কিন্তু আমার জেলাতে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর রিপোর্টেড নয়, মানে নদিয়া জেলাতে। কিন্তু আমার যা পেপারে বা মিডিয়াতে যতটুকু আমি দেখেছিলাম ওই 10 জন কি 8 জনের মতো মৃত্যুর একটা সংবাদ পাওয়া গেছে, সেটা মানে আনঅফিসিয়ালি বলছি কারণ আমার কাছে সারা রাজ্যের তথ্য নেই।
আমরা আমাদের শ্রোতাদের সাথে একটু কথা বলবো, লাইনে আছেন বাংলাদেশ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে, বাংলাদেশ থেকে আছেন? হ্যালো,
আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের তো এখন অনেক রকম গুজব, ডেঙ্গু নিয়েও অনেক নানান ধরনের গুজব এখন ছড়াচ্ছে আর কি, অন্যান্য বারের ডেঙ্গু থেকে এবারের ডেঙ্গুর একটু গুণগত পার্থক্য হয়েছে যে এটা একটু প্যাটার্ন চেঞ্জ করছে আর কি। বাংলাদেশে ঢাকাতে ডেঙ্গুর এডিস মশা নিধনের যে ওষুধ ব্যবহার করা হচ্ছে তার মান নিয়েও মানে প্রশ্ন দেখা দিয়েছে, এ ব্যাপারে হাইকোর্টও সম্ভবত আদালতও হস্তক্ষেপ করেছে, এই ওষুধের মান নিয়ে এরকম প্রশ্ন কেন দেখা দিল এটা আমার জানার একটু আগ্রহ রয়েছে আর। ধন্যবাদ।
আচ্ছা ধন্যবাদ। আর পশ্চিমবঙ্গ থেকে কে আছেন? হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে সবুজ বিশ্বাস বলছি।
আচ্ছা সবুজ বিশ্বাস বলুন ভাই, আপনার কি প্রশ্ন?
এই ডেঙ্গু নিয়ে বিগত বছরগুলিতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মৃত্যু খবর আসত, বিভিন্ন আক্রান্ত হওয়ার এই প্রকোপের আক্রান্ত হওয়ার খবর আসত, কিন্তু এখন থেকে বিভিন্ন মানুষ বা সরকারিভাবে বিশেষ করে বিভিন্ন দপ্তর থেকে আমি তো এই বছর বিশেষ করে লক্ষ্য করছি যে এই ডেঙ্গুর উপর এবং বর্ষার শুরুর আগে থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে পরিচ্ছন্নতা, গাছ লাগানো, নিকাশিন সিস্টেম, প্লাস্টিক বর্জন, যত্রতত্র এসব
জমে
না যাওয়ার বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে বিশেষ করে পুলিশ প্রশাসনের দপ্তর গুলোতে ব্যাপক সচেতনতার অ্যাওয়ারনেস করা হচ্ছে এলাকায়। আমি এখানে পশ্চিমবঙ্গের একটা প্রথম সারির দৈনিকের সঙ্গে আমি কাজ করি, এবার আমি দেখছি যে প্রশাসনের পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের বড় বড় আধিকারিকরাও নিজেরা গিয়ে এই সব এবং নিজেরা তারা এইসব সাফাই অভিযানে ডেঙ্গু নিধন লার্ভাগুলোকে প্রথমেই
সরকারি কর্মকর্তারা
এখানে মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। গতকালও আমি এইসব নিয়ে এই সংক্রান্ত রিপোর্ট আমার কাছে ছিল, আমি নিজে সংবাদপত্রে লিখেছি,
এটা মুর্শিদাবাদে
মানুষও সচেতন হচ্ছে। তবে আমার মতে এই বিষয়গুলো নিয়ে যদি আরো একটু বেশি ভাবা যায় যে ডেঙ্গু ম্যালেরিয়া লার্ভাটাকে যদি আরো ন্যাচারাল ভাবে প্রথমেই বিনষ্ট করা যায়, বিভিন্ন এইরকম লার্ভা গুলো খেয়ে ফেলে যেসব প্রাণীগুলো
গণমাধ্যমে। সবুজ বিশ্বাস, আপনার কি কোনো প্রশ্ন আছে বিশেষ?
প্রশ্ন বলতে যে এগুলো তো প্রতি বছরের ঘটনা, এগুলো তো ঘটতেই প্রতি বছর দেখছি যে এগুলো থাকে। আমার মনে হচ্ছে যে সরকারি ভাবে বা বেসরকারি ভাবে যদি এগুলো একটা পুরোপুরি নিয়ন্ত্রণ করার কোন ব্যবস্থা থাকে বা সকলেই মিলে যদি এই বিষয়টা নিয়ে ভাবা হয় তাহলে আরো যে আমরা মৃত্যু সংবাদ
সেটা তো অবশ্যই
সেগুলো হয়তো অনেক কমে
আসবে। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য, অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি ভালো কথাই বলেছেন, আমি ডক্টর দেওয়ার কাছে আবার আসব যে এটা যে সবুজ বিশ্বাস বললেন এবং আমাদের প্যানেলে যারা আছেন প্রত্যেকের কাছে আমি বলবো যে সচেতনতা গড়ে তোলা, সাবধানতা অবলম্বন, এইসব ব্যাপারে যদি গণমাধ্যমগুলো এবং চিকিৎসক যাদের কাছে এই রোগীরা শরণাপন্ন হচ্ছেন, যাদের একেবারে প্রথমেই তো আমরা চিকিৎসকের কাছেই দৌড়াই, তো হাসপাতালগুলো বা ক্লিনিকগুলো সেখানে যদি সচেতনতা গড়ে তোলার কোনো পোস্টার দেয়া থাকে, কোন ব্যানার থাকে যে এই কাজগুলো করতে হবে, কোন ব্রোশার দেয়া যায়, তাহলে আমার মনে হয় যে মানুষের মধ্যে আতঙ্ক ভয়াবহতা এগুলো কমে যাবে এবং তারা কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেদিকে নজর দেবেন। তো আপনারা যারা প্যানেলে আছেন আপনারা কি বলবেন?
আমি কি বলবো? কবিরুল বাসার,
হ্যাঁ বলুন বলুন।
কি ডক্টর জান বল
আপা, আমি একটু কবিরুল বাসার যেমনটা আপনি প্রশ্ন করেছেন সেটা যেমন বলবেন, আর একটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই, যেহেতু সবুজ বিশ্বাস যে প্রশ্নটি করেছে যে নতুন কিছু করা যায় কিনা প্রতি বছর এটি আসে, সেক্ষেত্রে কবিরুল বাসার আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের কাছে একটি খবর রয়েছে যে বাংলাদেশে বিদেশ থেকে এক ধরনের বিশেষ মশা আমদানি করে এডিস মশাকে নিয়ন্ত্রণের একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এই বিষয়টি কি, এটি আপনার কাছ থেকে একটু জানতে চাই। এবং একই সঙ্গে যেমনটা আসলে শামসুল কবির বলছিলেন যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটো মিলে নতুন এক ধরনের মশা তৈরি হয়েছে, এই বিষয়টি, এই দুটো বিষয় আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই।
ধন্যবাদ। আসলে যে এই বিদেশ থেকে যে মশা আমদানি করার ব্যাপারটা আপনি একটা পত্র পত্রিকাতে দেখেছেন যে ভদ্র মশা আমদানি করে বাংলাদেশে মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হবে, এই ভদ্র মশা বা নতুন প্রজাতির মশাটা আসলে কি এটি একটু বোঝানো দরকার। সেটা হচ্ছে যে ওলবাকিয়া নামক একটা ব্যাকটেরিয়া প্রকৃতিতে বিভিন্ন পোকামাকড়ের মধ্যে থাকে, প্রকৃতিতে ন্যাচারালি থাকে। এই ওলবাকিয়া ব্যাকটেরিয়াটা মশার মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে, যদি পুরুষ মশার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেই পুরুষ মশাটি যদি স্ত্রী মশার সাথে মিলিত হয়, স্ত্রী মশা যে ডিম পারবে সেই ডিমটা প্রকৃতিতে ফুটে বাঁচতে হবে না। আবার স্ত্রী মশার দেহে যদি এটা থাকে, স্ত্রী মশার ডিম পর্যন্ত সেটা প্রবাহিত হবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সেই ওলবাকিয়া ব্যাকটেরিয়াটা যাবে। এইভাবে একটা ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে অস্ট্রেলিয়াতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ল্যাবরেটরিতে ওলবাকিয়া ব্যাকটেরিয়া দ্বারা তৈরি মশা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সেই মশা বাংলাদেশে এনে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায় কিনা সেরকম একটা মিটিং বা সেরকম একটা চিন্তা ভাবনাও বাংলাদেশে চলছে। সেই বিষয়টা নিয়ে আসলে ল্যাবরেটরিতে ধরেন একটা বিষয় ল্যাবরেটরিতে সাকসেসফুল, আরেকটা বিষয় ফিল্ডে কিন্তু সাকসেসফুল হওয়ার মানে হতেও পারে আবার নাও হতে পারে। যেমন আমি যদি একটু ব্যাখ্যা করে বোঝাই, ধরেন ল্যাবরেটরিতে তৈরি করা যে মশাটি এনে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে, সেই মশাটি প্রকৃতিতে সে অ্যাডাপ্টেশন বা সাসপেন সে করবে কিনা, কারণ ল্যাবরেটরিতে তৈরি করা মশাটা প্রকৃতিতে তার অ্যাডাপ্টেশন ও প্রয়োজন আছে, কারণ সেই প্রকৃতির সাথে তার অ্যাডাপ্টেশন নাই বা নাও থাকতে পারে আবার থাকতেও পারে। আবার প্রকৃতিতে যে মশাটি রয়েছে তার সাথে কিন্তু একটা কম্পিটিশন তার করতে হবে, করে টিকে থাকতে হবে। এখন আবার আমরা ধরলাম যে এই মশাটা নিয়ে এসে আমরা প্রকৃতিতে ছেড়ে দিলাম, এখন এই মশাটা যদি আমরা প্রকৃতিতে ছেড়ে দিই তাহলে আমাদের যে কীটনাশক দ্বারা যে মশা নিয়ন্ত্রণ পদ্ধতি সে পদ্ধতিটা কিন্তু আমাদেরকে বন্ধ করে দিতে হবে, কারণ যদি আমরা বন্ধ করে না দেই তাহলে আমরা যে মশাটি আমরা অনেক দাম দিয়ে কিনে নিয়ে এসে প্রকৃতিতে ছাড়লাম সেই মশাটিও কিন্তু কীটনাশকে মারা পড়বে। তাহলে আমি কেনা মশাটাকে আমি মেরে ফেলবো কিনা, আবার এই কেনা মশার উপরে বিশ্বাস করে আমি ছেড়ে দিব কিনা, বন্ধ করে দিব কিনা,
এখানে কিন্তু আমাদের আসলে এই মুহূর্তে খবর পেলাম আমাদের একজন সংবাদদাতা এই ডেঙ্গু জ্বর নিয়েই কিছু বোধহয় রিপোর্ট পাঠিয়েছেন আমাদের প্রতিযোগী জয়তি বলছেন,
প্রতিগমন বগুড়া থেকে।
তো জয়তি সেটা একটু আমাদের শোনান।
এবার বাংলাদেশের উত্তরের জেলা বগুড়া এবং গাইবান্ধায় আলোচিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 31 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 19 জনের শরীরে ডেঙ্গু জীবাণু মিলেছে। শুক্রবার দুপুর পর্যন্ত আরো 12 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মমতাজুল হক জানান,
7-8 জন গড়ে প্রতিদিনই ভর্তি হয়েছে এবং দিন যত যাচ্ছে ভর্তি হওয়ার হারটা বাড়ছে।
আক্রান্তদের বেশিরভাগই ঢাকায় চাকরি অথবা পড়ালেখা করছেন। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সবাইকে মশারি ব্যবহার এবং সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিগমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
দেখ, সরকারের পক্ষ থেকে তো সচেতনতা, মানে সচেতন করা হচ্ছে, এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে, সেটাই দেখলাম। আর ডেঙ্গু জ্বরের প্রকোপ যে বাড়ছে।
জি আপা, প্রথমে ঢাকায় ছিল, এখন আস্তে আস্তে করে ঢাকা থেকে চট্টগ্রাম, বগুড়া সব জায়গায় ছড়িয়ে পড়ছে।
তো এখন আমরা ডক্টর দেওয়ানের কাছে যাব এবং
এবিএম আব্দুল্লাহ, তার কাছ থেকে আপা আমরা একটু, আমাদের একজন শ্রোতা আব্দুল্লাহ মানে প্রশ্ন করেছিলেন যে
ওষুধের মান
জি
কমে যাচ্ছে কিনা, কার্যকর হচ্ছে না ওষুধগুলো, তো সে বিষয়ে ডক্টর আব্দুল্লাহ আপনি কি বলবেন?
এবং বাংলাদেশের মেয়র সাইদ খোকন, তিনি আসলে বিশ্ব ব্যাংকের কাছে অনুরোধই করেছে যে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেটির মান পরীক্ষা করা।
হ্যাঁ, আমাদের হাতে খুব একটা সময় নেই, দুজনের কাছে আমরা যাব।
ধন্যবাদ আপনাকে। আসলে ওষুধ নিয়ে যে কমপ্লেন গুলো হচ্ছে এগুলো তো লোকজন ডেইলি করতেই আছে, দেখছে যে তারা সিটি কমিশন ওই মেডিসিন ছিটায় যায়, ওরা বলে যে আরো মশা নাকি আরো বেশি হয়ে যায়। সুতরাং মশায় জিরারা কোনো কাজ হচ্ছে না, এটি নিয়ে কিন্তু সিটি কমিশনের প্রচন্ড আলোচনা হচ্ছে, তোলপাড় হচ্ছে, এবং তারা বলে যে তারা ওই ওষুধ গুলো ছিটানোর আগে তারা বিভিন্ন লেভেলতে টেস্ট করে, কিন্তু বাস্তবে হলো টেস্ট করার সময় হয়তো বলে যেগুলো ইফেক্টিভ, আসলে এই ওষুধগুলো ঠিক মতো ঠিকানো হয় কিনা অথবা রিয়েল মেডিসিন দেয় কিনা, এসব নিয়ে কিন্তু অনেক সন্দেহের অবকাশ আছে। তারা বলে এত ওষুধ সেট হচ্ছে, লার্জিসাইড, অ্যাডাল্টিসাইড এগুলো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে মশা কিন্তু বেড়েই যাচ্ছে, প্রকোপটা বেড়ে যাচ্ছে। সুতরাং এগুলো কোনো কাজ করছে না, তারা একটা নতুন মেডিসিন
তাহলে
নিয়ে আসছে বা আনতেছে।
আপনি বলছেন যে ওষুধের প্রতিরোধ শক্তি কমে যাচ্ছে। আমি ডাক্তার অসিত দেওয়ানের কাছে যাব যে পশ্চিমবঙ্গ সে একই রকম পরিস্থিতি কি আপনারা দেখতে পাচ্ছেন?
আমরা আমরা যে ল্যাবিসাইডাল গুলো ইউজ করছি, আমাদের এখানে প্রথমেই আলোচনা হয়েছিল যে 50% বায়োল্যাবিসাইডাল এবং 50% কেমিক্যাল ল্যাবিসাইডাল যেগুলো আছে, এই ধরনের ল্যাবিসাইডাল গুলো মানে অল্টারনেটিভলি ইউজ করা হবে, যাতে করে রেজিস্ট্যান্ট ডেভেলপটা না করে। সেইভাবে আমরা কাজটা করে যাচ্ছি, তাতে ভালোই ফল পাচ্ছি।
তো এই যে প্রতিরোধ, যেটা প্রতিরোধ ক্ষমতা যে বেড়ে যায়, ওষুধগুলো কার্যকর হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করা উচিত? এটা তো মান কি কমে যাচ্ছে ওষুধের?
না, আমি শুধু লার্ভিসাইডালের কথাই বলছি।
লার্ভিসাইডাল
আমরা তো অল্টারনেটিভলি বায়ো এবং কেমিক্যাল লার্ভিসাইডাল গুলো ইউজ করছি। সাইড বাই সাইড আমরা যেটা এই বছরে নিয়েছি, গাপকি ফিস ছাড়া হচ্ছে ছোট ছোট জলাশয় গুলোকে, যেগুলোতে গাপকি মাছ গুলো সাধারণত লার্ভা গুলোকে খেয়ে ফেলে, সুতরাং এটাতে আমরা একটা লার্ভা ডিস্ট্রাকশন করতে পারছি, যাতে মশার বংশবৃদ্ধিটাকে আমরা রোধ করতে পারি। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে মশার বংশ ধ্বংস করা কিংবা মশার কামড়ের হাত থেকে বাঁচানো, এই দুটো যদি আমরা করতে পারি তাহলে আমরা ডেঙ্গুটাকে প্রিভেন্ট করতে পারি।
ধন্যবাদ। সবশেষে তাহলে তুমি কিছু বলতে চাচ্ছিলে?
জি আপা, যেমনটা বললেন অসিদ্ধন, এটা বাংলাদেশে করা হয়েছিল, কিন্তু তারপর আমরা দেখছি যে কি পরিমাণ। জি শামসুল কবির, আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে আমাদের আসলে এখন করণীয় কি?
যেটা করণীয় একটা মানে দরকার ছিল যে এত থিকলি পপুলেটেড একটা শহরে আসলে এই ধরনের একটা ম্যাসাকার বা ভয়াবহ একটা হেলথ ডিজাস্টার ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, যে আমাদের নগরায়ন প্রক্রিয়া যেটা প্রথম থেকে ত্রুটিপূর্ণ, যে একটা নগরায়নের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো থাকা উচিত যে একটা সময় এমন সময় আসতে পারে যেখানে এই ধরনের একটা জীবাণু ঘটিত রোগ পুরো শহরে ছেয়ে ফেলতে পারে। তো আপনি মানুষের মাইগ্রেশন তো প্রিভেন্ট করতে পারবেন না, একটা জায়গায় যেখানে একটা বাড়ি ছিল সেখানে 9টা অ্যাপার্টমেন্ট, 4টা পরিবার প্রত্যেকটা ফ্লোরে থাকে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি লার্ভা মারলাম কিন্তু মশার কামড় আমি কিভাবে প্রিভেন্ট করবো? মশা তো কামড়াবে। তো এখন কথা হচ্ছে ঠিক আছে, আমরা চেষ্টা করে যাব চিকিৎসার ব্যাপারটা তো চিকিৎসকদের উপর নির্ভরশীল, একই সাথে যে বা রোগী খারাপ হয়ে যাচ্ছেন তার ইন্ডিভিজুয়াল শরীরের যে রেজিস্ট্যান্স সেটার উপর নির্ভরশীল। মানুষকে সচেতন থাকতে হবে, মশা নিধন করতে হবে, বাসা বাড়িতে অবস্থা করতে গিয়ে ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে। আমরা বারবার
ধন্যবাদ আপনাদের ডক্টর আবদুল্লাহ, অধ্যাপক কবিরুল বাশার, ডক্টর শামসুল কবির এবং ডক্টর অসিত দেওয়ান, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আলাপনের আলোচনা। আজ তাহলে এই পর্যন্তই, তাহিদ
জি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।